ABC
FM 89.2.
We play the coolest music. Guasa.
শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, আর সাথে আছি শ্যামী। আর প্রতিবারের মতো এবার আমাদের সাথে রয়েছে দুটো গল্প। প্রথম গল্পটি শোনবার সময় হয়েছে এখন। প্রথম গল্পটির নাম নির্জন ফরেস্ট বাংলোয়, লেখক নির্মলেন্দু গৌতম, আর পড়ে শোনাবে সেটি। চলুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, সঙ্গে আছি শ্যামী।
দুপাশের ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গায়ের শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠছে। তীক্ষ্ণ একটা শীষ দিয়ে শব্দটাকে কেউ বুঝি আরো তীব্র করে তুলছে। গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দ আসছে সেটা ভালো করে অনুভব করার চেষ্টা করেছিল সজল, কিন্তু শব্দের উচ্চতা ধরতে পারেনি। সেই শব্দ এখন সারা শরীরে একটা আশ্চর্য স্রোত হয়ে ছড়িয়ে পড়ছে। না, এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল। গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে, হাওয়ার কোনো খেলা কোথাও নেই। কি জানি, হয়তো বনের ভেতর রাতে এরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে। বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে। দুদিন আগে ডুয়ার্সের দমনপুরে এসেছিল সজল। ফরেস্ট ডিপার্টমেন্টে বেশ বড় সড়ো চাকরি করে বিষ্ণুত ভাই সুরঞ্জন। বছর দেবে হল সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে। বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন। আসলে সজল ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে। দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না, কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা তো দেখা যাবে, অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কম নয়, এই কথা লিখেছিল সুরঞ্জন। সময় পেলেই যাব, সুরঞ্জনের চিঠির উত্তরে লিখেছিল সজল, কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না। এবার একসঙ্গে কয়েকদিন ছুটি পেয়ে চলে এসেছিল দমনপুরে। আসবার অবশ্য একটা কারণও আছে, মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল। গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছাটাও খেলা করছিল সজলের মনের ভেতর। দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভেতর বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল। সুরঞ্জন যাই বলুক, বনের ভেতর সেই বেড়ানো অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে। বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করেছিল সুরঞ্জন। ছোট্ট একটা শহর জয়ন্তী, পাহাড়ের মজা আছে সেই ছোট শহরে। একসময় ঝমঝমা ছিল জয়ন্তী, লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের যাওয়া আসা ছিল জয়ন্তীতে, প্রচুর গাড়িও চলাচল করত। এখন সেই অফিস আর নেই, নির্জন হয়ে গেছে জয়ন্তী। সেই নির্জনতার জন্যই এখন জয়ন্তীকে আরো ভালো লাগবে সজলের। কিন্তু থাকার জায়গা কি পাওয়া যাবে, প্রশ্ন করেছিল সজল। জয়ন্তীতে একটা ফরেস্ট ডাকবাংলো আছে, সত্যিই যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে, বলেছিল সুরঞ্জন। সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাকবাংলোর। সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন, কিন্তু রাতের বন দেখবার জন্যই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। বেশ ভালোই লাগছিল প্রথমটা, গাড়ির হেডলাইট, বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারই মনে হচ্ছিল। কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছাবার একটা তাড়া অনুভব করছে সজল। কটা বাজল, ঘড়ির কাটা চোখ রাখল সজল, 7:10। বনের ভেতর সন্ধ্যার পরে বুঝি গভীরটা নেমে আসে, মনে মনে ভাবল সজল। গাড়িটা থামিয়ে দিয়ে সব আলো নিভিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে করছিল তার, কিন্তু এখন সেই ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে দিল। সামনের দিকে চোখ রেখে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে। সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট বাংলোয় যাবার পথটা বলে দিয়েছিল, ঠিক সেভাবেই ফরেস্ট বাংলোয় পৌঁছাতে তার খুব একটা অসুবিধা হল না। ফরেস্ট বাংলোয় নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল। গাড়ির দিকে তাকিয়ে বলল, আমার আসবার খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে? হ্যাঁ সাহেব, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি, গার্ড বলল। সজল বলল, একটু দাঁড়ো বলে গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করলো। তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, নাও চলো। চারদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি বলে মনে হচ্ছে। খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে, সেই আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে। মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন জ্বলছে আলোটা। এখন কি আর কেউ আছে বাংলোয়? গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল। না স্যার, আজ কেউ নেই, গার্ড বলল। গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল। ধীরে গাড়ির সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো। বারান্দার প্রথম ঘরটাই সজলের জন্য। গার্ড সেই ঘরটার দরজার তালা খুলতেই বুঝতে পারল সজল, আসল সাপ। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড। ঘরে ঢুকলো, সে দেখলো ঘরটাকে, এগিয়ে গিয়ে তারপর টেবিলের উপর রাখলো ব্যাগটা। গার্ড বলল, তালা বলতে হবে সাপ। না, রাতের খানা আমি রাস্তায় খেয়ে এসেছি, সজল বলল। ঠিক আছে, কোনো দরকার হলে ডাকবেন, আমি ওপাশের ঘটনায় থাকি, গার্ড বলল। সজল বলল, ঠিক আছে, আর দাঁড়ালো না সে, চলে হিসাব বলে চলে গেল। ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে, ব্যাগের উপর ঝুঁকে পড়ে চেনটা টানলো সজল। ঠিক সেই মুহূর্তে সেই তীব্র শীতের সঙ্গে বনের ভেতরের সেই হাওয়া শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে নেমে পড়ল। ঝনঝন করে উঠল কাছের জানালাগুলো। কম পাওয়ারের আলোটার উপর কেউ যেন কালো একটা উন্নত লাগে থাকে। চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল, চোখ রাখলো দরজায়। দেখল একটা কালো ছায়া দরজায় ঢিল হয়ে আছে। মনে হলো জমার সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে। পাথরের মতো স্থির হয়ে গেল সজল। মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তহঙ্কিত হতে থাকল। নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চিঠি উঠল। সে দুহাত মুঠো করে শূন্যে তুলল। বাইরে থেকে উঁচু গলায় গাড়ির চিৎকার ভেসে এলো, ক্যা হুয়া সাহ, ক্যা হুয়া। সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করল, দুলে উঠল সেই ডানা দুটো। তীব্র সেই শীষের শব্দ তীব্র হলো আরো, সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুরমার করে দিয়ে থাকলো সবকিছু। চোখ বন্ধ করলো সজল, বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়ে থাকল। ফের গাড়ি সেই চিৎকার ভেসে এলো, সাপ, ক্যা হুয়া, ক্যা হুয়া সাপ। ঝুঁকে পড়া সজল বুঝে উত্তর দেবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সিঁড়ি বেয়ে পায়ের শব্দ কি উঠে আসছে? হ্যাঁ, সিঁড়ি বেয়ে সত্যি উঠে আসছে পায়ের শব্দ। সেই পায়ের শব্দের সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বুঝি চেতনা ফিরে আসছে। দরজায় এসে থামলো সেই শব্দ, সোজা হয়ে দাঁড়ালো সজল, খানিকটা আচ্ছন্ন ভাবে চোখ রাখলো দরজায়। গার্ড এসে দাঁড়িয়েছে সজলের দিকে, স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড। তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে। খানিকটা উদ্বিগ্ন গলায় বলল,
আপনার কি শরীর ঠিক নেই সাহেব?
না না, আমার শরীর ঠিক আছে, কোনো মতে বলল সজল। গার্ড বোধ হয় বিশ্বাস করল না কথাটা। সজলের মনে হলো, কিন্তু যা ঘটেছে খানিকাকে সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে। ভাববে কোনো কারণে ভয় পেয়েছে সজল। এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই এই নির্জন বাংলোয় একা থাকতে পারত না। শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলবার চেষ্টা করল, কিন্তু তার আগেই গার্ড বলল,
আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন?
কেন, আমার আগে কি কেউ এখানে কিছু দেখে ভয় পেয়েছে? খানিকটা চমকে উঠে প্রশ্ন করলো সজল। গার্ড হাসলো, বলল,
না স্যার, এখানে এসে কেউ কখনো ভয় পাবার মতো কিছু দেখেনি। আমি এখানে এই 15 বছর আছি, মাঝে মধ্যেই একা থাকতে হয় আমাকে। আমিও সব কোনোদিন কিছু দেখিনি।
তাহলে দারুণ ভয়টা কি তাকে অনুসরণ করে ফরেস্ট বাংলা পর্যন্ত এসেছে? খানিক আগে দরজায় ভয়ঙ্কর যে কালো ছায়াটা দুলতে দেখেছে সে, দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত। খাটের পাশেই রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে জলের বোতলটা বের করলো সজল। ঢকঢক করে জল খেলো অনেকটা। স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখলো গার্ড। তারপর হঠাৎ সজলের দিকে ঝুঁকে পড়ে বলল,
একটা কথা বলবো স্যার।
সজল জলের বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতে বলল,
হ্যাঁ বলো। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাবার কিছু নেই,
গার্ড বলল। সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতে পেরেছে, স্পষ্টই বুঝতে পারলো সজল। এবারে হঠাৎই গার্ড টান টান হয়ে দাঁড়ালো, হাত বাড়ালো সজলের দিকে, বলল,
জলের বোতলটা আমায় দিন, আমি জল ভরে এনে দিচ্ছি।
সত্যি বোতলটাতে জল ভরে আনা দরকার, যতটা জল আছে বোতলে তাতে সারা রাত চলবে না। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল। বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আরেকবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড। ভয়ে ভয়ে দরজার দিকে চোখ রাখলো সজল। ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করলো সজলকে। এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজলকে ভাবতেই পারছে না। সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন, কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল। অচেনা বন পাহাড়ের পর অন্ধকারে ডুবে আছে চারিদিক। হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ড স্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যদি এলোমেলো করে দেয় ফেরার পথ, সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মাঝে একটু একটু করে তলিয়ে যাচ্ছে। জলের বোতলটা নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড। বোতলটা বেডসাইড টেবিলের উপর রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল,
একটা কথা বলবো সাপ।
কি জানি কি বলতে গার্ড মনে মনে ভাবলো সজল, বলল,
বলো। বাংলোর ভেতর কিছু একটা হয়েছে স্যার, সেজন্যই আপনি ভয় পেয়েছেন, কিন্তু সেটা আমাকে বলছেন না।
কথাটা বলতে গিয়ে গার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা ভয়ের রেখা জেগে উঠতে দেখলো সজল। চমকে উঠল সজল, বলল,
কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতর? সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না,
বলে একটু থামলো গার্ড। চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল,
কিছু ভাববেন না স্যার, বন্দুক নিয়ে সারা রাত আমি পাহাড় দেব।
কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড।
আচ্ছা চলি স্যার, গুড নাইট,
বলে প্রায় ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি করল না সজল, খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানে, তারপর পায়ে পায়ে এসে খাটের উপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল। মাত্র সাড়ে আটটা, কিন্তু সাড়ে আটটাতেই যেন মধ্যরাতের নৈঃশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে। সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে। বেডসাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল। গার্ডটার ভয় পাবার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি। তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে, সেজন্যই ঠিক বোঝাতে পারেনি? সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল। মস্ত বড় কাঁচের জানলার দিকে চোখ ফেরালো সজল। অন্ধকারে ডুবে থাকা গাছপালাগুলি বুঝি অশরীরী একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বুঝলো সজল, তারপর জুতো শুদ্ধ পায়ে চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করলো। কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে পড়বে সজল, এক মুহূর্ত আর থাকবে না এখানে। এখন রাতটা শুধু ভালোয় ভালোয় কেটে গেলে হয়। অবশ্য একটা ব্যাপারে নিশ্চিন্ত, রাতটা জেগেই পাহারা দেবে গার্ড, তেমন কিছু ঘটে যাবার আগেই সাহায্য পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো সজল তা সে নিজেও টের পেল না।
ABC Radio 89.2 FM. Kuasa.
হঠাৎ কিসের একটা প্রবল শব্দে লাফিয়ে উঠে বসলো সজল। নিজের অজান্তেই দু হাত মুঠো করে নিজেই বুঝি আঁকড়ে ধরতে চেষ্টা করল। স্পষ্টই বুঝতে পারলো বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। ডানার শব্দে ছড়িয়ে পড়েছে ঝোড়ো হাওয়া শব্দ। দারু একটা আতঙ্কে কাছের জানালার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করলো সজল। ঠিক সেই মুহূর্তে কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়লো জানলার কাছে। ঝনঝন করে ভেঙে পড়লো জানলার কিছু কাছ। সেই ভাঙা কাছের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দাঁত দুটো বেরিয়ে গেল। কি তীব্র, কি দারুণ ভয়ঙ্কর সেই দাঁত দুটো! সজলের সমস্ত শরীর শব্দহীন। সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ এগিয়ে আসছে সজলের দিকে। দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দাঁত দুটো। চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। লাফ দিয়ে নামতে চাইল খাট থেকে, নামতে পারল না কিছুতেই। হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন নৈশব্দকে খান খান করে ভেঙে দিল। নিজের অজান্তে লাফিয়ে উঠল সজল। জানলার দিকে তাকিয়ে দেখল কাঁচের উপরের সেই জমাট অন্ধকার আর ডানা দুটো ঝাপটে শূন্যে উঠল মুহূর্তের জন্য। তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হলো। ফের ঝোড়ো হওয়ার শব্দ ভয়ঙ্কর ভাবে বাংলোর উপর ঝাঁপিয়ে পড়ল। না, আর সহ্য করতে পারছে না সজল। নিজের অজান্তেই চোখ বুঝল, নিশ্চয়ই সেই কালো অন্ধকারকে উপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড। দেখেছে জানালার উপর ঝাঁপিয়ে পড়তে, গুলিও ছুঁয়েছে জানালার উপর ঝাঁপিয়ে পড়ার পরই। সেই গুলির শব্দই শুনেছে সজল। কি জানি কি হবে শেষ পর্যন্ত। অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভিতর থেকে। কত রাত এখন! চোখ খুললো সজল। অসম্ভব ভয়ে ভয়ে জানালার দিকে চোখ ফেরালো। না, জানলা সেই জমাট অন্ধকারটা আর নেই। ভাঙা কাঁচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু দেখা যাচ্ছে। এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণভাবে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করা তীব্র একটা আত্মচিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সে। ঝুঁকে পড়ে দুহাতে কান দুটো চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না। দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকলো। তবু কোন রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করলো নিজেকে। অমনি ভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কে? আচ্ছা, গার্ডের কি কিছু হয়েছে? না, গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারো থাকবার কথা নয়। এরকম চিৎকার সে ছাড়া কে করবে? আর কিছু ভেবে উঠবার আগেই হঠাৎ থেমে গেল সে চিৎকার। সেই শীষের শব্দ যেন জানত উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো। এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শীষের শব্দ। তারপর এক অনন্ত নৈঃশব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে। সজলের মনে হলো সে এবার ঠেক মরে যাবে। দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের। জানালায় ঝুলতে থাকা কাছের একটা টুকরো হঠাৎ মেঝের উপর শব্দ করে পড়ল। অনন্ত নৈশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চার দেয়াল, ছাদ আর মেঝের উপর প্রতিধ্বনিত হলো সেই শব্দ। সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর। টান টান হয়ে বসলো সে, হাত বাড়ি তুলে নিল জলের বোতলটা, ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে নিল, বাকি জলটুকু ঢেলে দিল মাথায়। একটু একটু করে নিজেকে কি ফিরে পাচ্ছে সজল? হ্যাঁ, একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে। নিজের অজান্তেই সে চোখের সামনে হাতটা তুলে চোখ রাখলো ঘড়ির উপর, 2:20। সজল এবার একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো। অনেকদিন অসুখে ভুগে উঠলে যেমন মনে হয় তেমনি মনে হচ্ছে ওর এখন। গার্ডের খবরটা নেওয়া উচিত, হঠাৎ কথাটা মনে হলো সজলের। দরজার দিকে তাকালো একবার, বড় বড় করে শ্বাস নিল একটা, তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে। উত্তেজনায় তোলপাড় খাচ্ছে বুকের ভেতরটা, তবু নিজেকে নিজেই অতিক্রম করলো সজল। হাত বাড়িয়ে দরজাটা খুললো। সঙ্গে সঙ্গে একরাশ এলোমেলো ঝোড়ো হাওয়া বুঝি ঝাঁপিয়ে পড়লো সজলের শরীরে। শিউরে উঠল সে, স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ রাখলো বাইরে। নির্জনতা যেন ভয়ঙ্কর ভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে। এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা, সজল বুঝি তা ভাবতেও পারছে না। বারান্দার মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশা ডুবে আসছে। বারান্দা ছড়িয়ে বাংলো প্রাঙ্গনে নামতে পারছেন আলোটুকু। দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকু বারান্দায় এসে থমকে গেছে, কিন্তু কাজ কোথায়? গুলি ছুড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে। গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল? ডাকাই তো উচিত। মনে মনে কথাটা ভেবে সজল দুপায়ে এগিয়ে গেল, তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গার্ডকে। সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গণ থেকে তীব্র সেই শীষের শব্দ চারিদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল। কোন রকমে দুপা এগিয়ে গেল সজল, বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে, তারপর চোখ দুটো বুঝে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক। কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল। রেলিং এর উপর আরো খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারের ভেতরই চোখ বাড়ালো কিছু বুঝবার জন্য। সঙ্গে সঙ্গে বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সজলের। সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের উপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় চেপে ধরে আছে, ধীরে ধীরে দুলছে ডানা দুটো। অলৌকিক একটা ছন্দে যেন টোনাচ্ছে প্রাঙ্গণের পুরো অন্ধকারটাকে। ফের তেমনি ভাঙা গলায় গাছকে ডাকলো সজল, না কোনো উত্তর এলো না। খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল, হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে জোরে দুলতে দুলতে ভেসে উঠলো আস্তে আস্তে। চতুর্দিকে সমস্ত অন্ধকার যেন ভর করেছে সেই ডানায়, বাতাস যেন সেই ডানার সঙ্গী হলো। গাছপালার ভেতর থেকে অসংখ্য পাখি ডেকে উঠলো একসঙ্গে। ডানা দুটো উঠতে উঠতে দু একবার প্রদক্ষিণ করলো বাংলোটাকে, তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে। কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারহীন একটা অনুভবে ভরে দিল সজলকে। এবার বাংলোর প্রাঙ্গণের দিকে চোখ রাখলো সে। প্রাঙ্গণের অস্বচ্ছ অন্ধকারে চিত হয়ে কে শুয়ে আছে? তীব্র একটা ভয়ে সজল ঝুঁকে পড়ল সেদিকে, মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেললো গাঠকে। তাহলে গাঠকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো? না, আর এক মুহূর্ত দেরি করলো না সজল, টান টান হয়ে দাঁড়ালো, তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো। ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গাঠকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়লো গার্ডের সজলের দিকে। ঝুঁকে পড়ি আতঙ্কে লাফিয়ে উঠল, মৃত্যু যন্ত্রণায় বিস্ফোরিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে, হা হয়ে আছে মুখ দুটো, বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে। না, গার্ড আর বেঁচে নেই, স্পষ্টই বুঝতে পারল সে। প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারল না। কোন রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের উপর আলো ফেলল, চমকে উঠল সঙ্গে সঙ্গে। গার্ডের গলার দুদিকে গভীর দুটো ক্ষত, রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটো। মুহূর্তেই সেদিক থেকে চোখ সরিয়ে নিল সে। তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পেছনে ছুটে বেড়াচ্ছিল সেটা একটা ভ্যাম্পায়ার, রক্তচষা বাদু? শেষ পর্যন্ত গার্ডের গলায় নিষ্ঠুর দাগ বসিয়ে সে তার কৃষ্ণ মিটিয়েছে। অথচ আশ্চর্য, বনের ভেতর ঢোকার পর থেকেই তো সে অনুসরণ করে এসেছিল সচলকে। তাহলে কি জানালায় জমাট অন্ধকারটাকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই ক্রোধে সজলকে ছেড়ে গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচষা বাদুরটা? ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউরে উঠল সজল, নিজেকে বুঝিয়ে আর ধরে রাখতে পারলো না সজল। ফের একবার গার্ডের গলায় সেই ক্ষত দুটোর দিকে তাকালো, তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফোরিত হওয়া গার্ডের মুখের দিকে। তখন যে অবশ হয়ে যাওয়া হাতটা থেকে জ্বলন্ত টর্চ খসে পড়ল সজল তা টেরও পেল না। অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গণে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকলো সজল।
বন্ধুরা, এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম নির্জন ফরেস্ট বাংলোয়। লেখক নির্মলেন্দু গৌতম এবং পড়ে শোনানো সেতু। দারুণ একটি গল্প শুনলাম, সময় হয়ে গেছে আরো একটি দারুণ গল্প শুনবার, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় গল্প, যেটা যেটা শুনবার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন আপনারা। এখন আজকের গল্পটি লিখেছেন অভ্র আহমেদ, এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 আর সঙ্গে আছি শর্মিন। প্রত্যেকটা পত্রিকার প্রধান খবরগুলোর মধ্যে অন্যতম খবর হলো বিশিষ্ট ব্যবসায়ী সুলতান করিমের ছেলে রাশেদ করিম খুন। রাশেদ করিম তার বাবার হোটেলের ব্যবসা সামাল দিচ্ছিল। ঢাকার বেশ নামি দামি দুটো হোটেল নিয়ে ব্যস্ত সময় পার করছিল রাশেদ করিম। কিন্তু হঠাৎ করে কি হতে কি হয়ে গেল কেউ কিছু বুঝে উঠতে পারছে না। পুলিশ তদন্তে সব কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ নিজের ঘরে সবচেয়ে বেশি নিরাপদ থাকে, কিন্তু রাশেদ সাহেবের ক্ষেত্রে পুরোপুরি উল্টো ঘটনা ঘটেছে। সে খুন হয়েছে তার নিজের ঘরে, রাশেদ করিমকে জঘন্য ভাবে হত্যা করা হয়েছে। কেউ তার পেছন থেকে মুখ চেপে ধরে বাম হাত দিয়ে গলা ছুরি চালিয়েছে, একবার নয় বেশ কয়েকবার। খুনি প্রফেশনাল কিলার না তা এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ প্রফেশনাল কিলার দ্বিতীয়বার কোনো কিছু করে না যা প্রথম চান্সে করে ফেলে। বিশেষ করে শত্রুতা কিংবা প্রতিশোধের খুনের ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার পরও দ্বিতীয়বার মৃত ব্যক্তিকে আঘাত করা হয়। এই কেসটির দায়িত্বভার দেওয়া হয়েছে ওসি সোহেল রানার উপর। এই ধরনের কেস ওসি সোহেল রানা আরো বেশ কয়েকবার হ্যান্ডেল করছে, তবে এবারে কেসটা একটু বেশি ঝামেলা মনে হচ্ছে তার কাছে, কারণ ধনী লোকদের হাজার হাজার শত্রু, জিলিপির প্যাকেট থেকেও বেশি প্যাকেট থাকে তাদের জীবনে। তাছাড়া কেসে সুরাহা করার জন্য প্রতিনিয়ত উপমহল থেকে চাপ তো আসবেই, আর সব চাপ অবধারিত ভাবে ওসি সোহেল রানার উপর দিয়ে যাবে। ওসি খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতে লাগলো, যদিও সে আগে কয়েকবার এসে এসব দেখে রিপোর্ট করেছে, সে জানে দু একদিনের মধ্যে খুনি ধরা পড়তে যাচ্ছে, কারণ যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে রাশেদ করিমকে সে ছুরি তাদের টেবিলের পাশেই পাওয়া গেছে। রক্তাক্ত ছুরিটি এই কেসের সমাপ্তি টানবে। ছুরি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট খুব শীঘ্রই হাতে চলে আসবে। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এলে খেল খতম, এখন শুধুই অপেক্ষা। তবে সোহেল রানা অপেক্ষা করার মানুষ না, কাজ পাগল একটা মানুষের নাম সোহেল রানা। তাই আরো কিছু ক্লুর আশায় ওসি সোহেল রানা উপস্থিত হলেন রাশেদ করিমের বাড়িতে। চারজন পুলিশ কনস্টেবল ওসি সাহেবকে ফলো করে যাচ্ছে। রাশেদ করিমের ভাই জাওয়াত করিম বসে আছে সোফায়, তার চোখে মুখে শোকের ছায়া স্পষ্ট।
আপনার সাথে আমি কি কিছু কথা বলতে পারি?
হ্যাঁ অবশ্যই, বলুন কি বলতে চান?
আপনার ভাই সম্পর্কে আমার কিছু ইনফরমেশন লাগবে।
জি বলুন, কি ইনফরমেশন দিতে পারি?
আচ্ছা, আপনার জানা মতে কি আপনার ভাইয়ের কোনো শত্রু ছিল?
দেখুন, আমার ভাই আমার সাথে খুব কম কথা বলত, আর তার সম্পর্কে জানার আমার কোনো ধরনের আগ্রহ ছিল না, তাই খুব বেশি কিছু বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি আমার ভাইয়ের তেমন কোনো শত্রু ছিল না।
আপনার ভাই কি অ্যাডিক্টেড ছিলেন?
সে অ্যাডিক্টেড ছিল কি না তা দিয়ে আপনি কি করবেন?
না তাহলে ওদিকেও খোঁজ লাগাতাম, ওখানকার কোনো শত্রু আছে কিনা বা ওদের মধ্যে কেউ আপনার ভাইয়ের খুনি কিনা তাও তো নিশ্চিত না, তাই না?
হ্যাঁ, টুকটাক নেশা করত, তবে যেদিন নেশা করত সেদিন আর বাসায় ফিরত না।
ও আচ্ছা, আর আপনার কি কাউকে সন্দেহ হয়?
কাকেই বা সন্দেহ করব, আমাদের শত্রু তেমন নেই, তবে কিছু তো থাকেই। তবে তারা এই টাইপ কাজ করার সাহস পাবে না, নিম্নমানের শত্রু যাদের বলা হয় তারাও তাদের মধ্যে পড়ে।
শত্রু সব সময় শত্রু, শত্রুকে কখনোই ছোট করে দেখতে নেই।
তা ঠিক, তবে আমার তেমন কাউকে সন্দেহ হয় না। হঠাৎই পুরো পৃথিবীটা উল্টো পাল্টা হয়ে গেল, আমরা কে কোনোদিন ভাবতেই পারিনি যে এমন একটা দিনও দেখতে হবে।
পৃথিবীটা এমনই, মানুষ ঠিক ভাবতেও পারে না পৃথিবী তার সাথে কয়েক মুহূর্ত পর কি করতে যাচ্ছে। আচ্ছা, আমি পুরো বাড়িটা একটু ঘুরে দেখতে চাই।
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, বাড়ির পেছন দিকটায় আমার যাওয়া হয়নি, ওদিকটায় কি যাওয়া সম্ভব?
হ্যাঁ, আমি কাজের ছেলেটাকে বলে দিচ্ছি, ও আপনাকে নিয়ে যাবে।
ওকে ধন্যবাদ।
মতিকে সাথে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখার আগে ওসি সোহেল রানা গেলেন রাশেদ করিমের ঘরে। ওসি সোহেল রানা লক্ষ্য করলেন রাশেদ করিমের ঘর থেকে বের হবার রাস্তা দুটি, একটি মেইন গেট আর অন্যটা হলো পেছনের ছোট একটা দরজা। খুনি চাইলেই যে কোনো রাস্তা ব্যবহার করতে পারে। মতি থেকে জানা গেল পেছনের দরজা সবসময় বন্ধ থাকে। এই দরজার একমাত্র চাবি থাকে রাশিদ করিমের কাছে। পেছনের দরজাটা ওসি সোহেলানা ভালো করে দেখলেন না, কেউ এটা ভাঙার চেষ্টা বা জোর করে খোলার চেষ্টা করেনি তা স্পষ্ট, কারণ কেউ লক ভাঙার চেষ্টা করলে আঁচড়ের দাগ থাকত। তেমন কিছুই দেখতে পাওয়া গেল না। চারটি রোবটের মতো কনস্টেবল আর কাজের ছেলে মতিকে নিয়ে বাড়ির পেছনটা গেল ওসি স্যার। দেখে বোঝাই যাচ্ছে এ বাড়ির পেছনটায় অনেক দিন কেউ আসে না। পেছনের দেয়ালগুলিও বেশ উঁচু, কিন্তু যদি তারের বেড়া দেওয়া থাকত তবে পুরোপুরি নিশ্চিত থাকা যেত যে কেউ দেয়াল দিয়ে উঠতে পারবে না। হঠাৎ কনস্টেবল রাসেলের কণ্ঠ শোনা গেল, সে অফিস স্যারকে ডাকছে। রাসেল হলো কনস্টেবলদের মধ্যে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে চালাক ছেলে। অফিস ওয়ালারা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল রাসেলের কাছে। রাসেল যা দেখালো তো সত্যি অনেক বড় একটা ক্লু হতে পারে খুনি ধরার জন্য। তারা দেখল দেয়ালে রক্তাক্ত একটি হাতের ছাপ, রক্তের ছাপ হালকা হয়ে গেছে, তবে ভালো কথা হচ্ছে মুছে যায়নি। সব তথ্য সংগ্রহ করা হলো, হাতের ছাপটি কার তা বোঝা যাবে খুব শীঘ্রই। দেয়াল টপকে খুলে পালিয়েছে তা কিন্তু নিশ্চিত হয়ে গেল। হাতের ছাপ টেস্টের জন্য সব তথ্য এবং ছবি পাঠানো হলো ল্যাবে। দুই ঘন্টা পর রাসেলের ফোন এলো।
হ্যালো, হ্যালো স্যার, আমি রাসেল বলছি।
হ্যাঁ, চিনতে পেরেছি, বলো ওদিকের কি খবর?
স্যার, ওরা বলেছে ওই ছাপটায় কিছুই নাই, মানে যে খুন করেছে তার হাতে গ্লাভস পরা ছিল।
ও, তাহলে তো কিছুই পাওয়া যাচ্ছে না এখানে।
হ্যাঁ, তবে এটা কিন্তু পরিষ্কার যে এই খুনটা করেছে সে খুব ঠান্ডা মাথায় এবং আগে থেকে প্ল্যান করেই এই খুনটা করেছে।
তা তো বোঝাই যাচ্ছে।
আরেকটা জিনিসও কিন্তু বোঝা যাচ্ছে স্যার।
আর কি বোঝা যাচ্ছে বলতো?
খুনি খুন করার পর যে কোনো কারণে ওই বাড়ির পেছনে একবার গিয়েছিল। স্যার, আমি কি থানায় চলে আসবো?
হ্যাঁ চলে আসো।
23-09-06 যে খুব সহজ কেস না তা বুঝতে পারছে ওসি সোহেল লালা। ছুরি থেকে পাওয়া গেছে একটি হাতের ছাপ, তার মানে খুনি এক হাতে গ্লাভস পরেছিল আর অন্য হাত খালি ছিল। মুখে যেন কোনো ধরনের দাগ না পড়ে তার জন্যে কি করে যে হাতে মুখ চেপে ধরেছিল শুধু সে হাতে গ্লাভস পরেছিল? হতে পারে। সে যাই হোক, এবার সোহেল লালার কাজ হলো খুঁজে বের করা এই হাতের ছাপটি আসলে কার। থানায় ফিরে এসেছে কনস্টেবল রাসেল। ওসি সাহেবের রুমে বাতি নিভানো, রুমটার মধ্যে অদ্ভুত এক নিস্তব্ধতা। জানালা দিয়ে মৃদু আলোর ছিটে ভেতরে আসছে, সঙ্গে কিছুটা বাতাসও। ওসি সোহেলানা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দ রাসেল শুনতে পাচ্ছে।
স্যার, স্যার, স্যার কি জেগে আছেন?
কে?
রাসেল।
জি স্যার।
স্যার আপনি কি অসুস্থ?
না, কেন বলো তো?
না, অসময়ে আলো নিভিয়ে বসে আছেন তাই ভাবলাম।
একটা জিনিস ভাবছিলাম, তুমি নিশ্চয় লক্ষ্য করেছো ওই রক্তমাখা হাতের ছাপে যে বুড়ো আঙ্গুলটা ছিল তা অস্বাভাবিক, মানুষের হাতের আঙ্গুলের চেয়ে অনেক বেশি বড়।
আপনি কি মনে করছেন এটি অস্বাভাবিক কোনো কিছুর কাজ?
হতে পারে, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়
স্যার।
প্রকৃতি কিছু রহস্য নিজের মধ্যেই রাখতে পছন্দ করে
স্যার। এই কাজটা কোনো সাধারণ কারণ না?
এটা যে সাধারণ হাত না তা কিন্তু আমি 100% শিওর। রাসেল, তুমি কি একটা কাজ করতে পারবে?
জি স্যার, বলেন।
ছুরিতে যে হাতের ছাপটা পাওয়া গেছে তার রিপোর্ট তো তোমার কাছে আছেই, তাই তো?
জি স্যার, আছে।
ওদের পরিবারের সবার থেকে তো ফিঙ্গারপ্রিন্ট আনা হয়েছে।
ইয়েস স্যার।
ফিঙ্গারপ্রিন্টের সাথে কি মিলিয়ে দেখেছো ওই ছুরিতে পাওয়া হাতের ছাপটা কার ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলে?
স্যার, অবিশ্বাস্যভাবে মিলে গেছে রাশেদ সাহেবের ছোট ভাইয়ের সাথে।
ও, যাওয়াত করি।
জি স্যার।
তাহলে বসে আছো কেন এখন?
আমি কি তাহলে রাশেদ সাহেবের বাসায় যাব?
অবশ্যই, আর কাজটা করতে হবে খুব সাবধানে, কারণ জাওয়াত করিম যে খুনটা করেছে তা কিন্তু পুরোপুরি ভাবে আমরা এখনো বলতে পারবো না। হাতের ছাপ পাওয়া মানে এই নয় যে সব সমাধান হয়ে গেছে, তবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব বেরিয়ে আসবে।
যদি আসামিকে বাসাই পায় তাহলে কি গ্রেপ্তার করে নিয়ে আসবো স্যার?
অবশ্যই। আর একটা কথা মনে রেখো, কাজ করতে গিয়ে মনে হবে এটা তো অসম্ভব, তবে হতবম্বের মতো তাকিয়ে থাকলে তুমি নিজেই বিপদে পড়বে। মনে রেখো, পৃথিবীতে অবাক হওয়ার মতো এমন কিছুই নেই। কারণ আমরাই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।
Yes sir.
পৃথিবীতে অবাক হওয়ার মতো এমন কিছুই নেই, কারণ আমরাই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। রাসেলের মাথার মধ্যে বারবার এই কথাটি ঘুরপাক খাচ্ছে। রাসেল ঘর থেকে বের হতেই অবশেষে আপনার ঘরের সব বাতি আবার নিভিয়ে দিলেন। বাতি নিভাতেই এক ধরনের নিস্তব্ধতা ঘিরে ধরল ওসি সুহেলানাকে। তিনি আবার প্রবেশ করলেন তার ভাবনার জগতে। ভাবনার জগৎটা অনেকটাই অঙ্ক দিয়ে সাজানো, এই জগতের সম্ভাবনার অঙ্কই বেশি। এই পৃথিবীটা অদ্ভুত, আর এখানে অনেক কিছুই সম্ভব। পুরো ঘরের নিস্তব্ধতাকে ছাপিয়ে টেলিফোন বেজে উঠল। টেলিফোনের শব্দে ভাবনার জগতে বেশিক্ষণ স্থায়ী হতে পারল না ওসি সুহেলানা। ল্যাবের নাম্বার থেকে ফোন এসেছে।
হ্যালো, কে বলছেন?
আমি ডক্টর জাফর বলছিলাম, ল্যাব থেকে।
জি বলুন।
ওসি সোহেল রানাকে চাচ্ছিলাম, উনি আছেন?
জি বলছিলাম, বলুন।
ও আপনি, আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার চোখে পড়লো, তাই ভাবলাম আপনাকে জানিয়ে দিলে হয়তো এটা আপনার কেসের সমাধানের ক্ষেত্রে ভালোই কাজে দিবে।
হুম বলুন।
ওই যে রক্তাক্ত হাতের ছাপটা পাঠিয়েছিলেন, সে হাতে যে গ্লাভস পরা ছিল সেটা সাধারণ কোনো গ্লাভস না। আমি ছিলাম না তাই অন্যরা ধরতে পারেনি, কারণ ওরা এ ধরনের গ্লাভসের সাথে পরিচিত। তবে আমি এই গ্লাভস আগেও দেখেছি।
সাধারণ না মানে?
শুনুন, এটা খুব সহজে পাওয়া যায় না, গ্লাভসটা সুতোর তৈরি।
কি বলছেন, সুতা দিয়ে গ্লাভস তৈরি হয়?
হ্যাঁ, ওই গ্লাভসটার কয়েকটা অতি ক্ষুদ্র ক্ষুদ্র সুতা আমরা রক্তাক্ত হাতের ছাপে দিয়েছি। এই ধরনের গ্লাভস খুব একটা পাওয়া যায় না, খুব কম জায়গায়ই বানায়, তাও আগে থেকে অর্ডার দিতে হয়। আর এই ধরনের গ্লাভসের দামও কিন্তু বেশ।
ও আচ্ছা, তাই নাকি? ওকে, আমি এই বিষয়টা এখনই দেখছি। আর কোনো তথ্য আছে আপনার কাছে?
না আপাতত এতটুকু।
হুম, এখন অনেকটাই সহজ হয়ে গেল খুনিকে ধরা।
কোনো কিছুকেই সহজ মনে করা ঠিক না, আবার কঠিন ভাবাটাও বোকামি।
হুম ঠিক বলেছেন, তবে আপনার এই তথ্যগুলো জানার পর বুঝতে পারছি তারপর আমার কি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
শুনুন, আর কোনো কিছু পেলে কিন্তু আমি নিজ দায়িত্বে আপনাকে জানিয়ে দিই, কারণ দিন শেষে এই ধন্যবাদ গুলোই আমাদের কাছে জমা থাকে।
আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাকেও স্যার। স্যার
কনস্টেবল রাসেল সহ পুলিশের একটা দল এসে পৌঁছালো থানায়। সঙ্গে করে নিয়ে আসা হয়েছে জাওয়াত করিমকে। জাওয়াত করিমের হাতের ছাপের সাথে মিলে গেছে ছুরিতে পাওয়া হাতের ছাপটি। জাওয়াত করিমকে রাখা হয়েছে কারাগারে। যদিও সাধারণত বড় লোকদের জেলে পড়ে রাখা যায় না, বিশেষ করে কক্ষে রাখতে হয়, এর কারণ উপর মহলের চাপ। কিন্তু জাওয়াত করিমের গ্রেফতার হওয়া নিয়ে তেমন কোনো চাপের মুখে পড়তে হলো না ওদিকে। জাওয়াত করিমকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে আলাদা একটি ঘরে। ওসি সোহেলানা ভাবলে সে মুখ নিয়ে জাওয়াত করিমের সামনে রাখে একটি চেয়ারে বসল। জাওয়াত করিমও বসে আছে একটি কাঠের চেয়ার। চারদিকের আলো উৎস বলতে মাথার উপর একটি লাইট জ্বলছে। চারিদিক নীরব বললেই চলে। নীরবতা ভাঙল ওসি সাহেবের কণ্ঠস্বরে।
কেমন আছেন জাওয়াত করিম?
জি ভালো ছিলাম, তবে আপনাদের জন্য তো আর ভালো থাকতে পারলাম না।
বড় ভাই মারা যাবার পরেও ভালো ছিলেন?
দেখুন, এই ভালো সেই ভালো না
ভাই সাহেব, এই ভালো সেই ভালো কোনো ভালোই আমি বুঝি না।
আপনারা কি এটা বুঝতে পারছেন না আমি যে আমার ভাইয়ের খুন করিনি?
দেখুন, আমার বুঝা না বুঝা দিয়ে কিছু এসে যায় না। রক্তাক্ত ছুরিতে যে হাতের ছাপটি পাওয়া গেছে সেটি কিন্তু আপনার।
আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি খুন করিনি? আর করবই বা কেন, আমি তো তার সাথে কথা বলি না, সেও আমার সাথে কথা বলে না প্রায় 2 বছর হলো।
হতেই পারে খুনের কারণটাও এটা, রাগারাগি, তারপর কথা না বলা, ক্ষোভ, তারপর খুন।
দেখুন আপনি শুধু শুধু আমার সন্দেহ করছেন, আমি এমন কিছুই করিনি। প্লিজ বিশ্বাস করুন, এখানে আমার কোনো হাতই নেই।
হাতের ছাপটা আপনার হওয়া সত্ত্বেও কিভাবে আপনাকে বিশ্বাস করি বলুন? আচ্ছা বলুন তো, যেদিন আপনার ভাই খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন?
বাড়িতেই ছিলাম।
আপনি কি করছিলেন তখন?
আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাইয়া একটু দেরি করেই আসতো। আমি প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছিলাম, তারপর ঘুম ভাঙে চিৎকারের শব্দে, আর চিৎকারটা ছিল ভাইয়ার।
আপনার ভাইকে যে ছুরি দিয়ে খুন করা হয় সেই ছুরির মধ্যে পরিষ্কার আপনার হাতের ছাপ পাওয়া গেছে, তা নিশ্চয়ই আপনি জানেন।
দেখুন, যে ছুরি দিয়ে ভাইকে মারা হয় সেই ছুরিটা আমাদের ঘরেরই, আর এই ছুরি দিয়ে আমি রাতে আপেল কেটেছিলাম, তারপর আমি আর ধরিনি এই ছুরিটা।
ঠিক আছে, বুঝলাম। কাল আপনাকে কোর্টে চালান দেওয়া হবে, যা বলার কোর্টে গিয়ে বলবেন।
বিশ্বাস করুন, আমি খুন করিনি।
আপনি না করলে কে করেছে বলে আপনার ধারণা?
আমার মনে হয়।
কি মনে হয়?
খুনটা মা করেছে।
কি বলছেন, আপনাদের মা খুন করেছে?
হ্যাঁ, কারণ উনি আমাদের সৎ মা। আমাদের মা মারা গেছে আরো 10 বছর আগেই।
তার মানে এখন যিনি আছে উনি আপনাদের আসল মা না?
না, আর উনি সবসময় বড় ভাইয়ের সাথে ঝগড়া করত, খুব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করত।
কি নিয়ে ঝগড়া হতো বলতে পারেন?
তা ঠিক বলতে পারবো না, আমি তাদের ঝগড়ার মধ্যে কখনোই যেতাম না, তাই আমি সবসময় ওদের এড়িয়ে চলার চেষ্টা করতাম।
ও আচ্ছা।
কেসটি ক্রমশ জটিল রূপ ধারণ করছে। আরেকজন সদস্য সন্দেহের তালিকায় নাম লেখালো, সে হলো খুন না হওয়া মানুষটির মা, তবে আসল মা নয়, সৎ মা। পুরো কেসটা কেমন যেন হজবরল হয়ে গেছে। খুনটি যে অনেক দিনের পরিকল্পনার ফলই করা হয়েছে তা কিন্তু পরিষ্কার, কিন্তু যে ছুরি দিয়ে রাশেদ করিমকে খুন করা হয়েছে সেই ছুরি খুনি ফেলে রেখে যাবে, তাও আবার হাতের ছাপ সহ, তা তো ভুল করা হবার কথা না। খুনি তো এত কাছে কাজ করবে বলে মনে হয় না। তাছাড়া জাওয়াত করিমের মায়ের উপর থেকে সন্দেহটাও সরানো যাচ্ছে না, আর সব দেখে শুনে মনে হচ্ছে জাওয়াত করিম নির্দোষ। অনেক দিনের অভিজ্ঞতা শুনে জানা, চোখের দিকে তাকালেই খারাপ মানুষদের ফিরে ফেলতে পারে। তোমার জাওয়াত করিমের চোখে কোনো রকম খারাপ কিছু ছিল না। বিকেল 4টা নাগাদ পুলিশের জিপ এসে থামল রাশেদ করিমের বাড়ির সামনে। কলিং বেল চাচ্ছে কনস্টেবল রাসেল, আর পাশে দাঁড়িয়ে আছে ওসি সোহেল রানা।
জি, আপনারা?
আপনার কাছ থেকে কিছু কথা জানার ছিল, তাই আর কি।
ভেতরে আসুন। মতি, আয় মতি, চা দিয়ে যাস।
এত ব্যস্ত হবেন না,
আপনারা বসুন।
আচ্ছা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল।
জি বলুন, কি বলবেন?
আসলে আপনি সম্ভবত প্রায় রাশেদ সাহেবের সাথে ঝগড়া করতেন, কি কারণে আপনাদের ঝগড়া হতো তা জানাটা আমাদের জন্য খুব জরুরি।
দেখুন, আমার ছেলের সাথে পার্সোনাল অনেক বিষয় নিয়ে ঝগড়া হতেই পারে, আর তাছাড়া কোন পরিবারে ঝগড়া হয় না বলুন? এগুলো খুবই তুচ্ছ ঘটনা।
অনেক তুচ্ছ ঘটনায় থাকে অনেক বড় ঘটনার পেছনে। আপনি বলুন, ঝগড়া কোন কোন বিষয়কে কেন্দ্র করে হতো?
আসলে দেখুন, আমি ওর মা, ওকে শাসন বারণের অধিকার তো আমার আছেই, আর ওই ঝগড়াগুলিও তারই একটা অংশ, এটাকে ঠিক ঝগড়া বলা যায় না।
দেখুন, আমরা কিন্তু এটাও জানি আপনি ওদের আসল মা না, অতএব সৎ মা হিসাবে সন্দেহের আঙ্গুলটা আপনার দিকেও কিন্তু কম থাকছে না। আর দয়া করে আপনি বলুন, আপনাদের ঝগড়ার কারণগুলো কি ছিল?
দেখুন, আমি জানি আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে বিশ্বাস করুন বা না করুন, রাশেদ অনেক মানুষকে ব্ল্যাকমেল করত। এই বিষয়টি নিয়ে যখন জানতে পারি তখন থেকেই ওর সাথে এই বিষয়টা নিয়ে আমার ঝগড়া হতো।
তার মানে রাশেদ সাহেব একজন ব্ল্যাকমেইলার? আপনি কিভাবে জানতে পারলেন আপনার ছেলে মানুষদের ব্ল্যাকমেইল করছে?
একদিন আমার কাছে একটা ফোন আসে, লোকটার নাম সানোয়ার, রাশেদ তাকেও ব্ল্যাকমেইল করে মাসের পর মাস প্রচুর টাকা নিচ্ছে, সেই আমায় সব বলেছিল। তারপর রাশেদের আলমারিতে আমি একটা ডায়েরি পাই, যেখানে সবার নাম সহ কার থেকে কত টাকা নিয়েছে সবকিছুর হিসাব লেখা ছিল।
ও, ওই ডায়েরি কি এখনো আপনার কাছে আছে?
হ্যাঁ আছে, দাঁড়ান আনছি। এই যে, এই সেই ডায়েরি।
আচ্ছা, আপনি কি জানতে পেরেছেন কি জন্য রাশেদ সাহেব লোকগুলোকে ব্ল্যাকমেইল করতো?
না, সে নিয়ে আমি অনেক জানার চেষ্টা করেছি, রাশেদকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কোনোভাবেই কিছু জানতে পারিনি।
ওই যে সানোয়ার না কি বললেন, উনি কিছু বলেনি এ ব্যাপারে?
কি যেন বলতে চেয়েও বলেনি, তবে তার সাথে রাশেদের পরিচয় হোটেলের মাধ্যমে।
ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর ডায়েরিটা আমরা নিয়ে যাচ্ছি, দরকার হলে আবার আসব।
জি, ঠিক আছে। হিজিবিজি আর হিজিবিজি লেখার মাঝে অনেকগুলো নাম পাওয়া গেল ডায়েরিতে, সাথে অনেক হিসাব নিকাশ। হিসাব নিকাশের ধরন দেখে অনায়াসে বোঝা যায় এগুলো টাকার হিসাব। এপ্রিল মাসে 2,50,000 টি চিহ্ন দিয়ে লেখা প্রফেসর বুলবুল। এরকম অনেক মানুষের নামে ডায়েরিতে লেখা আছে, কিছু কিছু নামের পাশে স্টার দেয়া। এখন পর্যন্ত যা ঘটে যাচ্ছে সবই ধোয়াশা মনে হচ্ছে ওসি সোহেলার কাছে। কনস্টেবল রাসেলকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কয়েকটা ফাইল নামিয়ে ঘাটাঘাটি করছে ওসি। তার পাশেই দাঁড়িয়ে আছে রাসেল, খুব মনোযোগ দিয়ে ফাইল উল্টাচ্ছে ওসি সোহেলার।
না, কিছুই বুঝে উঠতে পারছি না। বলতো রাসেল, কি করা যায়?
কোন বিষয় নিয়ে স্যার?
এই যে এতগুলো নাম ডায়েরিতে লেখা, আমরা বুঝতে পারছি এই লোকগুলোকে ব্ল্যাকমেইল করা হয়েছে, কিন্তু কিছুই করতে পারছি না। এখন আমাদের কি করা উচিত বলতো?
ওদের খুঁজে বের করে ব্ল্যাকমেইলের কারণটা জানা যেতে পারে।
হ্যাঁ, তবে ওদের খুঁজে বের করব কি করে? এখানে তো কারো ঠিকানাই নেই, আর ওদের ঠিকানাই বা কোথায় পাবো? নাম দেখে তো আর বলা যায় না সে কে, কোথায় থাকে।
কোনো না কোনো পথ তো অবশ্যই আছে।
সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে।
এই শহরে হাজার হাজার মানুষের বাস, সেখানে একজন হায়দার আলী অথবা প্রফেসর বুলবুলকে খুঁজে বের করা খুবই কঠিন।
কঠিন, তবে খুঁজে বের করা অসম্ভব কিছু না।
স্যার, একটা বুদ্ধি পেয়েছি।
কি বুদ্ধি?
রাশেদ সাহেবের মায়ের কাছে ওই সানোয়ার নাকি যেন বলেছিল, ওই লোকটার ঠিকানা আছে কিনা তা তো আমরা জানি না, থাকা তো অস্বাভাবিক নয়।
রাইট, অন্তত পক্ষে যদি ফোন নাম্বারটাও পাওয়া যায় তা দিয়েও খুঁজে বের করা যাবে লোকটাকে।
ঠিক আছে, আমি এখনই রাশেদ সাহেবের বাড়ি যাচ্ছি।
যা হবে সঙ্গে সঙ্গে জানিও।
জি স্যার।
কুয়াশা,
Addicted, B, boosted, C, complete, only on 89.2 FM.
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম পর্ব, যেখানে শুরুতে আমরা দেখেছি রাশেদ করিম নামে একজন ব্যক্তি খুন হয়েছেন তার নিজের বাড়িতে, এবং তাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। কেউ তার পেছন থেকে মুখ চেপে ধরে বাম হাত দিয়ে গলায় ছুরি চালিয়েছে, একবার নয় বেশ কয়েকবার। খুনি তার বেশ কিছু ক্লু রেখে গেছে, অর্থাৎ খুনি যে ছুরিটি দিয়ে খুন করেছিল সেই ছুরিটাও ফেলে গেছে, এবং সন্দেহের তালিকায় আছে বেশ কয়েকজন, তার মধ্যে রাশেদ করিমের ভাই জাওয়াত করিম এবং তার মা, অর্থাৎ রাশেদ করিমের মা, এবং এই খুনের তদন্তে আছেন ওসি সোহেল দানা। আর কথা বলবো না, চলে যাচ্ছি এর পরের পর্ব শুনতে, দেখি কি হয়, ওসি সোহেল দানা তদন্ত করে কি বের করতে পারে। আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছি শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গেই থাকবেন।
কুয়াশা,
কিছু এখনো এলোমেলোই আছে, একটু গুছিয়ে ওঠার চেষ্টায় মরিয়া হয়ে আছে ওসি সোহেলানা। রাসেল ছেলেটার বয়স কম হলেও বুদ্ধি তার কম নয়, ছেলেটা অনেক কাজেরও বটে। এই কেসটা নিয়ে সবচেয়ে বেশি সাহায্য বোধ হয় রাসেলই করেছে। এই কেসের অনেকগুলো মোড় সোহেলানার সামনে স্পষ্ট, তবে সোহেলানা ঠিক বুঝতে পারছে না আসলে খুনটা কেন হলো আর খুনটা করলোই বা কে, স্বপ্না নাকি নিজের ভাই। আবার এমন নয় তো এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে, আর এত ধনী হওয়া সত্ত্বেও কেউ ব্ল্যাকমেলারও হতে পারে। সত্যি কিছু কিছু ঘটনা কোনো যুক্তি মানে না। সানোয়ার সাহেবকে খুঁজে পাওয়া খুবই জরুরি, কারণ তার কাছেই আছে একটা রহস্যের সমীকরণ। কনস্টেবল রাসেল এসে পৌঁছলো রাশেদ করিমের বাড়িতে। জি আপনি?
না আসলে একটা তথ্য প্রয়োজন ছিল।
জি ভেতরে আসুন।
না না ভেতরে যাব না, খুবই ছোট্ট একটা তথ্য দরকার ছিল।
জি বলুন কি তথ্য দিতে পারি আপনাকে।
ওই যে আপনি বলেছিলেন না সানোয়ার সাহেবের কথা।
জি বলেছিলাম তো।
ওনার সাথে কি আপনার আর যোগাযোগ হয়েছে কিছুদিনের মধ্যে?
না তার সাথে আমার কথা হয়েছিল মাত্র দুইবার। আমি তার থেকে এসব শোনার পর রাশেদকে অনেক বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনল না।
সানোয়ার সাহেবের ঠিকানা আছে আপনার কাছে?
না তার ঠিকানা দিয়ে আমি বা কি করব।
আচ্ছা ওনার ফোন নম্বরটা তো আছে আপনার কাছে?
না নেই, কারণ উনি টেলিফোনে কল দিয়েছিল। ওনার ফোন নাম্বার রাখার মতো তেমন কোনো প্রয়োজন বোধ করি, তাই রাখাও হয়নি।
ও আচ্ছা, এক্সকিউজ মি।
নো প্রবলেম।
হ্যালো। জি স্যার। না স্যার তেমন কিছু পাইনি। না স্যার কিচ্ছু না। ইয়েস স্যার। ওকে ওকে স্যার ঠিক আছে ঠিক আছে, ওনার কোনো খবর পেলে জানাবেন।
অবশ্যই।
আচ্ছা তাহলে উঠি,
চা খেয়ে যান।
আচ্ছা এতটুকুই থাক, আরেকদিন।
রাশেদের মা কিছু জানতে পারে এই ভেবে একটা আশার দাগ কেটেছিল ওসির মনে। আশার যেমন কোনো ভাষা হয় না, তেমনই আশা করলে নিরাশ হতে হয় এই কথাও দিনের আলোর মতো সত্য। এটা কেবলমাত্র মুখের কথা নয়, এটা হলো তার জীবন থেকে পাওয়া শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা। জীবনে যেমন গল্প থাকে তেমনি গল্পেও থাকে জীবন, আর এরকম ছোট্ট ছোট্ট গল্পরা আমাদের হাজারো শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষা আমরা কখনো চাইলেও ভুলতে পারি না। তার জীবনে আরেকটা শিক্ষার কথা মনে পড়ছে, চোর চুরি করার সময় একরকম থাকে আর চুরি করার পর অন্যরকম। এখন পর্যন্ত যে ক্লুগুলো পুলিশের কাছে আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্লু হলো ছুরিতে পাওয়া হাতের ছাপ। সবাই মোটামুটি ধরেই নিয়েছে জাওয়াত করিমই তার ভাইয়ের খুনি। অন্য কেউ হলে এতক্ষণে কেস ক্লোজ করে জাওয়াত করিমকে চালান করে দিত, কিন্তু ওসি সোহেলানার কেন যেন মনে হচ্ছে কেসটা এখনো শেষ হয়নি। কারণ একজন মানুষ কখনোই এক হাতে দামি একটা গ্লাভস পরে অন্য হাতে খুন করতে যাবে না, আর গেলা ছুরি ফেলে যাওয়া তো প্রশ্নই ওঠে না। তাছাড়া যদি এমন হয় ও ছুরিটা দিয়ে জাওয়াত করিম কাজ করে রেখে যাওয়ার পর ওই ছুরি গ্লাভস দিয়ে ধরে খুনি খুনটা করেছে, সেক্ষেত্রে তো জাওয়াত করিমের হাতের ছাপই পাওয়া যাবে নাকি? না, জাওয়াত করিমকে আবার ভালো করে জিজ্ঞাসাবাদ করা দরকার, নতুন কিছু পাওয়া গেলেও যেতে পারে।
কেমন আছেন জাওয়াত করিম সাহেব?
আপনি প্লিজ মজা করবেন না।
আপনার কেন মনে হলো আমি আপনার সাথে মজা করছি?
এই চার দেয়ালের মাঝে কে ভালো থাকতে পারে বলুন, দম বন্ধ হয়ে আসছে আমার।
প্রথম তো তাই এমন মনে হচ্ছে। আচ্ছা আপনি কি জানেন আপনাকে ছাড়ানোর জন্য অনেক কৌশল ব্যবহার করা হচ্ছে?
জি জানি আমি।
আমাদের হাতে অনেক বড় একটা প্রমাণ আছে।
হ্যাঁ আমি জানি, আর তার জন্যই আমাকে এখনো ছাড়ানো সম্ভব হয়নি।
আচ্ছা এই খুনের ব্যাপারে আপনার অভিমত কি?
আমি খুন করিনি এটাই আমি জানি, আর কিচ্ছু না। আপনারা তো আমাদের বাড়ির পিছনের দেয়ালে একটা রক্তাক্ত হাতের ছাপ পেয়েছেন। যদি আমি আমার ভাইকে খুন করতাম তাহলে আমি আর ওই পেছনের দেয়ালের ওখানে যাবই বা কেন, আর দেয়াল টপকাবই বা কেন? দারোয়ান আমায় চেনে, আমি খুব সহজে গেট দিয়ে বেরিয়ে যেতে পারতাম না। আপনি বলেন।
তা ঠিক, তবে আচ্ছা যাই হোক, আপনার কি মনে হয় কে খুন করতে পারে?
দেখুন এই ব্যাপারে আমি কি করে বলবো, আমার অনেক মানুষকে সন্দেহ হতে পারে, আর আমি তো বলেছি আমার মাকেও আমার সন্দেহ হয়। আর কে খুন করেছে তা খুঁজে বের করার দায়িত্ব আমার না, দায়িত্বটা আপনার, তাই না?
আপনি রেগে যাচ্ছেন বোধ হয়। যাই হোক, আপনার কথা মতো আপনার মাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তবে তার থেকে নতুন কিছু তথ্য পেলাম।
কোন তথ্য?
আপনি কি জানেন আপনার বড় ভাই একজন ব্ল্যাকমেইলার?
কি বলছেন, এটা কিভাবে সম্ভব?
এটা সম্ভব কিভাবে তা জানা নেই, তবে এটাই হয়েছে।
কে বলল আপনাকে এসব?
আপনার মা।
ও,
আর সানোয়ার সাহেব নামেও একজনের কথা বলবো।
কোন সানোয়ার সাহেব বলুন তো?
কেন, আপনি কি সানোয়ার নামের কাউকে চেনেন নাকি?
জি, একজনকে চিনি, বিশাল ধনী।
কিভাবে পরিচয় আপনাদের?
তিনি একদিন আমার খোঁজে অফিসে এসেছিলেন, তারপর গল্প করতে করতেই ফ্রেন্ডলি হয়ে গেলেন। উনি প্রায়ই আমার সাথে আড্ডা দিতেন, উনি আমাকে অনেকবার ডিনারও করিয়েছেন।
তাহলে আপনার কাছ থেকেই সে আপনার বাসার টেলিফোন নম্বর নিয়েছিল, তাই তো?
হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন?
উনি আপনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনার মাকে ফোন দিয়েছিল।
আমি এসবের কিছুই জানি না।
আচ্ছা, আপনার কাছে ওই লোকের নম্বর অথবা ঠিকানা আছে?
হ্যাঁ আছে।
তাহলে এখনই ঠিকানাটা আমাকে দিন।
সানোয়ার সাহেবকে প্রয়োজন একটা প্রশ্নের উত্তর জানার জন্য। প্রশ্নটা হলো, রাশেদ করিম তাকে কেন ব্ল্যাকমেইল করত? রাশেদ সাহেব যাদের থেকে প্রতি মাসে টাকা নিতেন তারা নিঃসন্দেহে বড় লোক। রাশেদ সাহেবের খুনের কারণটা ব্ল্যাকমেইলিং হওয়াটা অস্বাভাবিক নয়। যাই হোক, এখন ওসি সোহেলানার সামনে অনেকগুলো ক্লু আছে। এর মধ্যে সবচেয়ে ভালো ক্লু হলো ডাক্তার জাফরের গ্লাভস খুঁজে বের করে আস্তে আস্তে খুনের কাছে পৌঁছে যাওয়া। যাই হোক, তার আগে জানা দরকার ব্ল্যাকমেইলের আসল কারণ। ঠিক যেই হোক, ব্ল্যাকমেইলার অবশ্যই একজন অপরাধী, তবে আইন নিজের হাতে নেওয়াও অপরাধ। ওসি তার নিজের রুমে বসে এসবই ভাবছে। ঠিক এই সময় টেবিলের উপরে রাখা টেলিফোনটা বেজে উঠল। খুব ধীরে সুস্থে ফোনটা ধরলো ওসি সোহেলানা।
হ্যালো।
হ্যালো, আমি ল্যাব থেকে ডক্টর জাফর বলছিলাম। সোহেল রানা বলছেন?
জি, আমি সোহেল রানা। কেমন আছেন আপনি?
এই তো, কোন রকম আছি। আপনি?
আমি সব সময় ভালো থাকি।
তারপর আপনার রাশেদ সাহেবের কেস কত দূর এগুলো?
এই তো এখনই বের হব এটার কাজে, ইঞ্জিনিয়ার সানোয়ার সাহেবের বাসায় যাব।
ও আচ্ছা, সানোয়ার
চিনেন নাকি?
না, নাম শুনেছি।
বড় বড় লোকের বড় বড় কারবার, নাম না শুনে উপায় আছে?
শুনুন, একটা কথা বলার জন্য ফোন দেওয়া আসলে।
জি বলুন, কি বলবেন?
আপনাকে তো আগেই বলেছি আমি এই ধরনের গ্লাভস নিয়ে আগেও কাজ করেছি। তা আমি একটু খোঁজ লাগিয়েছিলাম পুরান ঢাকার লক্ষ্মীবাজার আমার এক পরিচিত দোকানে।
তারা কি এই ধরনের গ্লাভস তৈরি করে?
হ্যাঁ, ঢাকার মধ্যে এটি একমাত্র দোকান যেখানে এই বিশেষ গ্লাভস পাওয়া যায়।
তারপর?
তারপর জানতে চেয়েছিলাম কিছুদিনের মধ্যে সুতা দিয়ে যে গ্লাভস গুলো বানানো হতো সেগুলো কি কাউকে বানিয়ে দিয়েছে। তখন তারা রিসিপ্ট দেখে জানালো এক মাস আগে শেষবারের মতো একজনকে এই ধরনের গ্লাভস বানিয়ে দিয়েছে।
ও আই সি, ওদের কাছে কি রিসিপ্টটা আছে?
সম্ভবত আছে, আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনি ওখানেই চলে যান।
আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দিন।
ওকে, আর আমি ওদের আপনাদের কথা বলে রাখবো, গিয়ে জাস্ট আমার কথা বললেই হবে।
জি অনেক ধন্যবাদ
আপনাকেও।
ডাক্তার জাফরের মতো খুব কম লোকই আছে, এক কথায় বলতে গেলে নিজের খেয়ে পরের মোশতাক। সত্যি কেই বা চাইবে নিজেকে ঝামেলা জড়াতে? ডাক্তার জাফরের জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই এড়িয়ে যেত বিষয়টা। যাই হোক, এখন সানোয়ার সাহেবের সাথে দেখা করা খুব দরকার। সানোয়ার সাহেব পেশায় একজন ইঞ্জিনিয়ার, এখন রওনা না দিলে তাকে বাসায় পাওয়া যাবে না। সানোয়ার সাহেব থাকে গুলশান একে, ওসি সোহেলানা আর তিনজন কনস্টেবল নিয়ে হাজির হলো সানোয়ার সাহেবের বিশাল বাড়িতে। বিশাল এক বাড়ি, দূর থেকে যে কারণে মনে হবে ছোটখাটো একটা রাজপ্রাসাদ। পুরো বাড়িতে শুধু তার পরিবারটাই থাকে। ওসি সোহেলানা কলিং বেল চাচ্ছে, দু একবার কলিং বেল চাপতেই বেরিয়ে এলো একজন লোক।
কাকে যাচ্ছেন আপনারা?
আমরা একটু ইঞ্জিনিয়ার সানোয়ার সাহেবের সাথে দেখা করতে চাই।
জি ভেতরে আসুন।
সানোয়ার সাহেবকে একটু ডেকে দেবেন প্লিজ।
বসুন, আমি সানোয়ার।
ও আপনি?
জি আমি। খুব জরুরি কোনো কথা?
কেন, জরুরি না হলে আসা যাবে না?
আসা যাবে না কেন বলুন, আপনারা আছেন বলেই তো আমরা নিরাপদে আছি।
ভালো আছি এখনো।
তবে আমি এমনি এমনি আসিনি, একটা খুব ইম্পর্টেন্ট কথা জানার ছিল।
জি বলুন, কি জানতে চান?
আচ্ছা, আপনি কি রাশেদ করিমকে চেনেন?
মানে না, তেমন ভাবে চিনি না।
ও, তাহলে কি ওনার মায়ের কাছে অন্য কেউ ফোন করেছিল?
হতেই পারে, ঢাকা শহরে সানোয়ার নামে অনেকেই আছে।
না ভাই, আমি যাকে খুঁজছি সে অন্য কেউ হতে পারে না, কারণ আপনি তার ভাইয়ের সাথে খাতির জমিয়েছেন, তারপর ওনার কাছ থেকে ওনার বাসার নম্বরটা নিয়েছিলেন। কি ঠিক বলছি তো?
না, আসলে মানে আমি চিনি, তবে তেমন ভালোভাবে না।
না চিনেই প্রতি মাসে ওনাকে টাকা দিয়ে আসতেন?
একটু আস্তে কথা বলুন প্লিজ, আমার ফ্যামিলি এসব কথা জানতে পারলে।
ঠিক আছে ঠিক আছে,
আপনি কি জানতে চান আমার কাছে?
রাশেদ করিম যে একজন ব্ল্যাকমেইলার তা তো সত্যি।
জি, ও অনেকের সাথেই এমন করেছে।
আমার জানার দরকার উনি কিভাবে অথবা কিসের জোরে ব্ল্যাকমেইল করত।
একটু চলুন বাইরে যাই।
কেন?
বাইরে গিয়ে আপনাকে সব খুলে বলছি।
ওকে চলুন। হ্যাঁ, এবার বলুন।
আসলে আমি ওনার একটা হোটেলে একদিন থেকেছিলাম, সাথে আমার একজন বান্ধবীও ছিল। উনি আমাদের কিছু ছবি সিসি ক্যামেরা থেকে নিয়ে সেটা দিয়ে আমাকে ভয় দেখাতো, আমার পরিবারের কাছে ফাঁস করে দিবে বলে। ওই ভয়ে আমি ওকে মাসের পর মাস টাকা দিয়ে যাচ্ছিলাম।
আবার এমন নয় তো যে টাকা যেন আর দিতে না হয় সেজন্য আপনি ওনাকে মেরে দিয়েছেন?
না, কখনোই না, আমি এমন কিছুই করিনি।
ঠিক আছে, পরে দেখা যাবে। তবে মনে রাখবেন আপনিও আমাদের সন্দেহের তালিকায় আছেন। আচ্ছা, আর একটা কথা, উনি কি সবার সাথেই এই ধরনের ব্ল্যাকমেইল করত?
আমার জানার মতে উনি সবার সাথে এটা করতেন, আর এই ছবিগুলোর ভয়েই সবাই ওকে টাকা দিত।
ঠিক আছে, আবার দেখা হবে, আর আমাদের অনুমতি ছাড়া এই শহরের বাইরে যাবেন না।
জি ঠিক আছে, কিন্তু একটা কথা, আমি আর যাই করি খুনটা করিনি।
আপনি কি কি করেছেন শুনি।
আমি ওনার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করছিলাম, আমার ছবিগুলো কিভাবে ফেরত পাওয়া যায় তাই তার থেকে বাসার নাম্বার নিয়ে আমি রাশেদের মাকে কিছুটা বুঝিয়ে বলি, তবে তাতে কাজ হয়নি। আমি চেয়েছিলাম যে কোনোভাবে ওই ছবিগুলো চুরি করে আনবো, কিন্তু তার আগেই।
ঠিক আছে, আর বলতে হবে না, আর বাকিটা আমরাই জেনে নেব।
একজন মানুষ তার পরিবারকে কতটা ভয় পেতে পারে তা সানোয়ার সাহেবকে না দেখলে বুঝতেই পারত না, আর ভয় পাবেই না বা কেন? কয়েকটা ছবি এক নিমেষে ভেঙে দিতে পারে এই সংসারটাকে। রাশেদ সাহেব তার হোটেলে থাকতে আসা প্রত্যেক ধনী লোকদের চোখে চোখ রাখতেন, তারপর তাকে গোপন কোনো ছবি সিসি ক্যামেরা ধরা পড়লেই তার খেলা শুরু হতো। এভাবে অনেক মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিত রাশেদ করিম। খুনের কারণটা যে এটা তাও নিশ্চিত নয়। এবার ডাক্তার জাফরের সূত্রে ফিরে যাওয়া যাক। ওসি সোহেলানা তার পুরো টিম নিয়ে হাজির হলো পুরোনো ঢাকায়। ডাক্তার জাফরের ঠিকানা মতন পৌঁছে গেল পুলিশের পুরো টিম। দোকানদার একজন মধ্যবয়স্ক ব্যক্তি, মাথার চুল নেই বললেই চলে। ওসি সোহেলানাকে দেখে এমন ভাবে এগিয়ে আসলেন যেন সে তার অনেক দিনের চেনা একজন মানুষ।
কেমন আছেন স্যার?
ভালো আছি।
আপনারা আসবেন সেটা জাফর স্যার কইছিল।
ঠিক আছে। আচ্ছা, ওই গ্লাভসটা সম্পর্কে আমাকে বলুন তো।
এইসব গ্লাভস খুবই ভালো স্যার, সমস্যা হইল খরচ একটু বেশি।
আচ্ছা, আপনার কাছ থেকে শেষ কবে এই ধরনের গ্লাভস কেনা হয়েছে?
এক মাসের মতন হইব।
যে লোকটা গ্লাভসটা কিনেছে সে দেখতে কেমন ছিল মনে আছে?
গায়ের রংটা একটু কালো আর খাটো ওই লোকটা।
ঠিক আছে, রিসিপ্টটা তো আপনার কাছে আছে তাই না?
জি স্যার, আইনা দেব।
হ্যাঁ, নিয়ে আসুন।
এই যে স্যার, এটাই।
এ কি, এ তো দেখি সানোয়ার সাহেবের বাড়ির ঠিকানা।
ওকে রিসিপ্টটা হাতে নিয়ে চমকে উঠল। রিসিপ্টে নাম লেখা নেই, তবে ঠিকানা, ফোন নাম্বার আর স্বাক্ষর করা আছে। স্বাক্ষর দেওয়া হয়েছে সানোয়ারের নামে। ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা দুটোই সানোয়ার সাহেবের। অতি সোহেলানা যা ধারণা করেছিল ঠিক তাই ঘটল। এই খুনের মূল কারণ এই ব্ল্যাকমেইলিং। টাকা যেন না দিতে হয় সেই জন্যই খুন করা হয়েছে। আর খুনটা খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা মোতাবেক করেছেন সানোয়ার সাহেব। অতি সোহেলানা আর তার টিম সাথে সাথে চলে গেল সানোয়ার সাহেবের অফিসে।
আরে আপনারা এখানে?
হ্যাঁ, আপনাকে আপনার ঠিকানায় নিয়ে যেতে এসেছি।
মানে কি কি বলছেন এসব?
ঠিকই বলছি। আপনার কি মনে আছে আপনি একটি বিশেষ ধরনের গ্লাভস বানানোর জন্য অর্ডার দিয়েছিলেন?
বিশেষ ধরনের গ্লাভস মানে? আর আমি গ্লাভস দিয়ে করবই বাকি?
অভিনয়টা আপনি খুব ভালোই করতে পারেন, এতক্ষণে তা জানতে বাকি নেই আমার। আচ্ছা দেখুন তো রিসিপ্টটা চিনতে পারেন কিনা।
আরে এখানে তো আমার ফোন এবং বাড়ির ঠিকানা দেওয়া আছে,
কিন্তু স্বাক্ষরটাও কিন্তু আপনার।
না না না, এই স্বাক্ষরটা আমার না। বিশ্বাস না হলে দেখুন, এই এই যে কালকে আমি আমার একটা ফাইলে স্বাক্ষর করেছি, এটার সাথে কিন্তু আমার আগে স্বাক্ষরের একদমই মিল নেই। বলেন, মিল আছে?
তাহলে এই স্বাক্ষর কে দিল আর আপনার ফোন নম্বর আর বাড়ির ঠিকানা?
দেখুন আমি এসব জানি না ভাই, এসব কে করেছে, তবে এসব আমি করিনি, আমি শুধু এতটুকু বলতে পারি।
তাহলে
স্যার আমি বলি কি, ওই দোকানদারের সাথে সানোয়ার সাহেবের মুখোমুখি করিয়ে দিলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর যদি সানোয়ার সাহেব চিনতে অস্বীকারও করে, দোকানদার ঠিকই চিনবে। তাছাড়া দোকানদারের বর্ণনার সাথেও সানোয়ার সাহেবের মিল নেই।
আপনি তাহলে এক কাজ করুন, আমাদের সাথে চলুন। যে দোকানদার আমাদের এই রিসিপ্ট দিয়েছে তার সাথে খোলামেলা আলোচনা করা দরকার।
কিন্তু অফিস?
কোনো কিন্তু নেই, আপনার যেতে হবে। আর তাছাড়া আপনার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা ওই দোকানদার কোথায় পেল তারও একটা বিহিত হওয়ার দরকার।
আচ্ছা চলুন তাহলে।
ABC Radio 89.2 FM. Kuasa.
এতক্ষণ ধরে শুনলেন কুয়াশার দ্বিতীয় পর্ব। আর আসলে যে কি হতে যাচ্ছে আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম। শুরুর দিকে এই মার্ডার কেসটি যত সহজ মনে হয়েছিল, আসলে কি তত সহজ? ক্রমশ যেন আরো পেঁচিয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না কি হতে যাচ্ছে। আমি আর কথা বলবো না, কারণ এমন একটা টানটান অবস্থা এখানে, আর কথা বলে বরং চলে যাই আমরা কুয়াশার স্মৃতি অর্থাৎ শেষ পর্বে। এখান থেকে সমস্যার সমাধান আমরা অবশ্যই জানতে পারবো, আমরা জানতে পারবো খুনি কে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর।
এবিসি রেডিও 89.2 FM.
সাথে সাথে রওনা হলো সবাই গন্তব্য পুরনো ঢাকার সেই আগের দোকান। আগে আগে যাচ্ছে সব পুলিশ সদস্য বোঝাই পুলিশের কাভার্ড ভ্যান, আর পেছন পেছন যাচ্ছে সানোয়ার সাহেবের প্রাইভেট কার। সানোয়ারের সাথে আছে অতিথি মহিলা। প্রচন্ড জ্যাম ছিল, সবে পৌঁছলো পুরানো ঢাকার ওই দোকানে। সে মধ্যবয়স্ক দোকানদার লোকটি আগের মতো মুচকি হাসতে হাসতে বেরিয়ে এলো।
জি স্যার, আপনারা কিছু লাগবো?
হ্যাঁ, আপনার কথা একজন বলল, তাই ওনাকে নিয়ে চলে এলাম।
আমার কথা কে বলল?
এই যে উনি, দেখেন তো চিনতে পারছেন কিনা।
না স্যার, আমি ইনারে চিনি না। বিশ্বাস করেন আমি আজকেই ইনারে প্রথম দেখতেছি।
মনে করে দেখুন
স্যার, আমি কখনোই চেহারা ভুলি না, ইনারে আমি দেখি নাই কোনোদিন। উনি আমার নামে কি বলছে স্যার?
উনি কিছুই বলেনি, তুমি যে নম্বর আর ঠিকানা দিয়েছিলে তা উনারই। তুমি বলেছিলে না কালো আর খাটো, ইনি কি সে?
ইয়ে মানে, হ্যাঁ স্যার মনে পড়ছে, ইনি সে। ইনি আমার থেকে গ্লাস কিনছিল।
তোরে ধোজা উত্তম মধ্যম দিলে সব সত্যি কথা বাইর হয়ে যাবে। পুলিশের সাথে মিথ্যা বলিস?
ওকে ধরে গাড়িতে উঠাও।
সত্যি কইতেছি স্যার, আমি কিছু করি নাই।
তুই উত্তম মধ্যম না খেলে সত্যি কথা বলবি না, চল।
কইতাছি স্যার, আমি সব কইতাছি, আমারে ছাইড়া দেন।
বলো সত্যি কথা না বললে কিন্তু
স্যার, আমি ডাক্তার জাফর স্যারকে আগে থেকেই চিনতাম। সে বলছে আমারে কাজটা কইরা দিতে। সে আমারে 50,000 টাকা আর এই রিসিপ্টটাও দিছে। টাকার জন্যই আমি মিথ্যা বলছি স্যার আপনাদের সাথে।
তুই কি কারো সাথে কিছুদিনের মধ্যে বিশেষ ধরনের গ্লাস বিক্রি করেছিলি?
হ্যাঁ, ডাক্তার জাফর স্যারের হাতের মাপ নিয়ে তাকে কিছুদিন আগেই আমি একটা গ্লাভস বানায়া দিছি।
সত্যি বলছিস?
জি স্যার। আর আপনার বিশ্বাস না হইলে জিজ্ঞেস করেন আশেপাশের মানুষেরে। আমি এখানে দোকান দিছি 15 দিন হয়েছে। এর আগে ছিলাম গাজীপুরে, সেখানে থাকতেই জাফর স্যারকে আমি ওই গ্লাভসটা বানায় দিই।
ও আই সি। রাসেল, ওই ডায়েরিটা কি তোমার সাথে আছে?
জি স্যার আছে।
ভালো করে দেখো তো ডায়েরিতে জাফর নামের কেউ আছে কিনা।
ওকে স্যার, দেখছি। এই যে স্যার, একটা আছে, ডাক্তার জাফর দেওয়ান লেখা।
হ্যাঁ, থাকারই কথা। এবার খেল খতম।
অসুস্থ হলে এখন বুঝতে পারছে নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর কারণ। কিছুটা অবাক লাগছে, আবার এটাও মনে হচ্ছে মানুষ সবকিছু করতে পারে। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ মানুষই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। ওসি সোহেলানা সহ সবাই রওনা হলো ডাক্তার জাফরের অফিসে। অফিসে গিয়ে জাফর স্যারকে পাওয়া গেল না, তাকে পাওয়া গেল তার বাসায়। ডাক্তার জাফরকে দেখে মনে হচ্ছে সে এখনই ঘুম থেকে উঠে এসেছে। এক হাত পকেটে দিয়ে ভুরো কুচকে এসে দাঁড়ালো ডাক্তার জাফর।
কি খবর ডাক্তার জাফর সাহেব?
আপনি ঠিক চিনতে পারলাম না।
চিনতে পারলেন না? আরে আপনি যে আমাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করলেন ভুলে গেছেন? আপনার জন্যই তো আমরা খুনির কাছে পৌঁছতে পেরেছি, তাই ধন্যবাদ দিতে এলাম।
ও, আপনি সোহেল রানা, ঠিক ধরেছি তো?
একদম ঠিক।
বসুন বসুন, তা চা খাবেন নাকি কফি?
না না, এত অস্থির হওয়ার কিছু নেই। আসলে আপনার হেল্প ছাড়া খুনির কাছে পৌঁছানো বড্ড কঠিন হতো।
কি যে বলেন, এটা আমাদেরই দায়িত্ব। আচ্ছা, খুনটা করলো কে?
আমার সামনে যে এখন বসে আছে।
কি বলতে চাচ্ছেন আপনি?
সহজ ভাষায় বলতে গেলে বলতে হবে আপনি সেই খুনি।
কি বলছেন এসব, আমি কেন খুন করতে যাব? তাছাড়া আমি যদি খুন করি আপনাদের হেল্প করতে যাব কেন?
আপনি নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছেন, এছাড়া আর কিছুই করেননি।
আমি কেন খুন করব সেটা বলুন।
কারণ আপনাকে রাশেদ করিম ব্ল্যাকমেইল করত। আর আপনার বাম হাতটা পকেট থেকে একটু বের করুন। এভাবে বাম হাত পকেটে দিয়ে বসে থাকার কি কোনো মানে হয়?
দেখুন, এটা আমার অভ্যাস।
আপনি হাতটা বের করলেই বুঝতে পারবো আমার ধারণা ঠিক না ভুল।
কিসের ধারণা?
আমার ধারণা আপনার বাম হাতে 5টা নয় 6টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল 2টা আপনার।
এমন ধারণা কেন হলো আপনাদের?
কারণ গ্লাভসের সেই ছাপ দেখে বোঝা যাচ্ছিল বুড়ো আঙ্গুল এখানে 1টা নয় 2টো। একটা সাধারণ হাতে এতটা বড় আঙ্গুল হওয়া সম্ভব না, মানে আপনার হাতে অস্বাভাবিক হলেও 6টা আঙ্গুল আছে।
হ্যাঁ, আপনার ধারণাই সঠিক, এটা আমার জন্ম থেকে। তবে তাই বলে এটা প্রমাণ হয় না যে খুনটা আমিই করেছি।
আচ্ছা, আপনাকে আরো ভালোভাবে বোঝাচ্ছি। আপনার সেই দোকানদারকে মনে আছে, যে দোকানদারের ঠিকানা আমাদের দিয়েছিলেন? সেই দোকানদার কিন্তু আমাদের সব বলে দিয়েছে। রিসিটে সানোয়ার সাহেবের ফোন নম্বর আর বাসার ঠিকানা বসিয়ে দিতে আপনিই বলেছিলেন। আর বিশেষ ধরনের গ্লাভসটা অন্য কেউ নয়, আপনিই নিয়েছিলেন। অস্বীকার করার কোনো উপায় নেই। এছাড়াও আপনি ওনাকে 50,000 টাকাও দিয়েছিলেন এই কাজ করার জন্য। আপনি সানোয়ার সাহেবের বাসার ঠিকানা আর ফোন নম্বর কিভাবে পেলেন পরিষ্কার করে বলো।
আপনার মুখে সানোয়ার সাহেবের নাম শুনে তাকে আমি চিনে ফেলি, কারণ রাশেদ যাদেরকে ব্ল্যাকমেইল করত আমি তাদের মোটামুটি সবাইকে চিনতাম। তাই চিন্তা করলাম সানোয়ার সাহেবকে ফাঁসি দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না আমার জন্য, এবং সানোয়ার সাহেবের অফিসের এক কলিগে আমাকে সব তথ্যগুলো দিয়েছিল।
অন্যের জন্য ফাঁদ পাতলে সে ফাঁদে নিজেরই পড়তে হয়।
আচ্ছা, আপনার কি মনে হয় না রাশেদ করিম একজন জঘন্য অপরাধী?
হ্যাঁ, সে তো অবশ্যই একজন অপরাধী, তবে আইন বলেও কিছু একটা আছে, সে আইন হাতে তুলে নেওয়াও কিন্তু অপরাধ।
দেখুন, আমি যা করেছি তাতে বিন্দুমাত্র অনুতপ্ত না। আমি একজন মানুষ মাসের পর মাস হুমকি দিয়ে যাবে আর আমি তার কথা না আসবো, তা কিন্তু হয় না।
কিভাবে খুন করলেন রাশেদ করিমকে?
খুনটা আমি অনেকদিন ধরেই প্ল্যান করি। ওদের বাড়ির সব খোঁজ খবর আমি নিয়ে রেখেছিলাম। তারপর 14 তারিখ রাতে যখন সবাই শুয়ে পড়ল, তখন আমি দেয়াল টপকে আগে থেকে রাশেদের ঘরে গিয়ে বসি আর প্ল্যান মতো ওদের ফল কাটা ছুরি নিয়ে নিজের কাছে রাখি। যেহেতু আমার হাতে গ্লাভস, সেটা আমার হাতে ছাপ পড়ার কোনো প্রশ্নই ওঠে না।
আপনি ভেবেছিলেন শেষ যে এই ছুরি ব্যবহার করেছে সেই এই খুনের দায় ফেসে যাবে, তাই না?
হ্যাঁ, ঠিক তাই। তারপর রাশেদ করিবেন ঘরে ঢুকেই ছুরি চালিয়ে দিল। নিজের ইচ্ছে যতক্ষণ হয়েছে ততক্ষণ মেরেছি বেটাকে। এতদিনের একটু একটু করে সব জমানো রাগ ক্ষোভ ওই দিন রাশেদ করিমকে মেরেই মিটিয়েছিলাম। তারপর যত তাড়াতাড়ি সম্ভব আগের পথ দিয়ে দেয়াল টপকে বেরিয়ে এলাম।
ঠান্ডা মাথার খুন যাকে বলে। এখন চলুন আমাদের সাথে।
রহস্যের জগৎটা খুব ঘোলাটে। কিছু মানুষ এই ঘোলা জগৎকে আরো ঘোলাটে করে তোলে, আর কিছু মানুষ থাকে যারা প্রতিটা মুহূর্তে বেরিয়ে আসতে চায় এই ঘোলা জগৎ থেকে। একটা অপরাধ থেকে সৃষ্টি হয় হাজার হাজার অপরাধ, আর একজন অপরাধী থেকে সৃষ্টি হয় হাজারো অপরাধী। আমরা এটা ভুলে যাই, পৃথিবীর সবকিছুরই একটা শেষ আছে, অপরাধেরও শেষ আছে। হয়তো কখনো কখনো অপরাধের শেষ বিন্দুটাও শেষ হয় অপরাধ দিয়ে। সত্যি, ঘোলাকে আমাদের জগৎটা না, ঘোলাকে আমাদের চোখের দৃষ্টি, ঘোলাকে আমাদের চিন্তা ভাবনা। এত সুন্দর শুনছিলেন আজকের কুয়াশা। আজকের গল্পের নাম ছিল কেস নং 0096। লিখেছেন অভ্র আহমেদ। নাট্যাংশ পরিচালনায় ছিল শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিক। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। অতীত চরিত্রে ছিলেন মঞ্জু, রাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন রাজু, জাফরের চরিত্রে জাহিদ, জাবাদুল করিমের চরিত্রে আপেল, রাশেদের মা হয়েছেন শাড়ি, সানোয়ারের চরিত্রে সমন্বয় অভিনয় করেছেন এবং দোকানদারের চরিত্রে ছিলেন লোমান। এই ছিল আজকের কুয়াশার কথা কুশলীদের নাম। আর আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখন আমি শর্মী। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা।